বাংলাদেশে একের পর এক জঙ্গি হামলা হচ্ছে। ওই জনপদের মানুষ এখন আতঙ্কগ্রস্ত। শুধু দেশের মানুষ নয়, এই প্রবাসে বাংলাদেশি কমিউনিটির মধ্যেও একটি আতঙ্ক বিরাজ করছে। তারা আজ চিন্তিত তাদের আত্মীয় স্বজনদের নিরাপত্তা নিয়ে। কি ভাবছে প্রবাসী বাঙালিরা, এ নিয়ে আজ কথা বলবো এই প্রবাসের সাংবাদিক, লেখক ও কলামিস্টদের সঙ্গে। বাংলাদেশে গুলশানের বেকারির জিম্মি ঘটনার পর এবং শোলাকিয়ায় ঈদের জামাতের কাছে বোমা হামলা ইত্যাদি নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে দেশের মানুষ। এর আগেও হয়েছে অনেক হত্যাকাণ্ড। সরকার বলছে জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স, কিন্তু জঙ্গিরা একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। এর প্রতিকার কি? কিভাবে 56,000 বর্গমাইলের এই বদ্বীপের মানুষেরা তাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পাবে? কে দেবে, সরকার না অন্য কেউ? এই প্রবাসে সেই আতঙ্কের দোলাচালে রয়েছে প্রবাসীরা, চিন্তিত তাদের দেশে ফেলে আসা স্বজনদের নিয়ে। সিডনি থেকে প্রকাশিত বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির চিফ এডিটর আবদুল্লাহ আল শামিন তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বললেন,
আসসালামু আলাইকুম। বাংলাদেশের রিসেন্টলি ঘটে যাওয়া গুলশান ট্র্যাজেডি রূপ, আসলে এটা সত্যিকার অর্থে খুবই দুঃখজনক ঘটনা। কারণ গুলশানে যে ঘটনা ঘটেছে এর কোন বর্ণনা দেওয়ার মতো মন মানসিকতা আমার এই মুহূর্তে নেই। তারপরে আসলে বলা উচিত এবং বলতে হবে, কারণ এই একের পর এক মানুষ হত্যা, গণহত্যা, নিরীহ মানুষদেরকে রক্তে রঞ্জিত করে আজকে গোটা বাংলাদেশে যেই এক অবস্থা সৃষ্টি হয়েছে তা আজ বাংলাদেশের 16 কোটি মানুষ আসলে সম্পূর্ণভাবে স্তব্ধ। আমরা যদি একটু পিছনের দিকে ফিরে যাই, আপনারা হয়তো জানেন যে বিডিআর এর যে হত্যাকাণ্ড কিংবা বিডিআর কু বলতে পারেন, তারপরে দেখা গেল শাপলা চত্বরে হাজার হাজার এরকম আলেমুল্লাহ মাদারকে হত্যা। এরপরে ওই ঘটনারই ধারাবাহিক কথায় এই গোলশালের যে ট্র্যাজেডি, এগুলি সবই মনে হচ্ছে আসলে যে একই সুতা এক বাঁধা, তাই একই ধরনের রক্তের খেলা। এই জন্য আমি বলবো যে দেশপ্রেমিক বাংলাদেশিরা এতদিনে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে কারা এগুলি করছে, কেনই বা এই ধরনের হত্যাযজ্ঞ চালাচ্ছে, কি তাদের উদ্দেশ্য। আর আমাদের দেশে যে বর্তমান ক্ষমতাসীন সরকার, আমরা জানি যে বেশ কিছুদিন আগে আমেরিকা ভ্রমণ করে এবং আমেরিকা ভ্রমণ করার সময় উনি ওইখানে ঘোষণা দিয়ে আসছেন যে বাংলাদেশে জঙ্গি আছে, জঙ্গির অস্তিত্ব ইত্যাদি ইত্যাদি। বহির্বিশ্বের যখন ইন্টারগেশনে উনি পড়লেন, অর্থাৎ বহির্বিশ্ব থেকে যখন জানার চেষ্টা করলেন, তখন আবার উনি বড় পাল্টে ফেললেন। সরাসরি উনি ওইটাকে রাতারাতি উনার স্টেটমেন্ট চেঞ্জ করে উনি বললেন, বর্তমান প্রধানমন্ত্রী বললেন যে আসলে আমাদের দেশে কোনো জঙ্গি নেই। তাহলে আমার কথা হচ্ছে, এই ধরনের সুপরিকল্পিত হত্যাযজ্ঞ কারা চালাচ্ছে, কেন চালাচ্ছে, কি বা তাদের মূল মোটিভ? শাপলা চত্বরের কথায় আসি আমরা, যে নিরীহ ধর্মপ্রাণ মুসলমানদের উপর ইতিহাসের প্রচারিক যে হামলা হয় রাতের অন্ধকারে, যে চতুর্দিক থেকে এভাবে ঘেরাও করে, ব্ল্যাক আউট করে, এলোপাথারি গুলি করে রাতের অন্ধকারে যে আলেমুল্লাহকে হত্যা করা হয়, কেন হত্যা করা হয়, কারা হত্যা করেছে, তাদের কি আদৌ বাংলার বাড়িতে বিচার হয়েছে, জনগণ জানতে চায়। তারপরে একের পর এক গলিতে গলিতে মানুষের লাশ পড়ছে, এইগুলির সরকার যথাযথ ব্যবস্থা না করার ফলে সেটা ধারাবাহিকতা এবং সেটারই ফসল আজকে আমি বলবো যে এই গুলশানের ট্র্যাজেডি। গুলশানের ট্র্যাজেডি কোথা থেকে বলবো আমি জানি না, বললে অনেক কিছু বলতে হয়। তবে বিশ্বের, সারা বিশ্বের মিডিয়াগুলি দেখলে এবং আমরা যে নিউজগুলি দেখতেছি এবং পড়তেছি এবং শুনতেছি, সেখান থেকে যতটুকু জানতে পারি, যেহেতু আমরা এখন বাংলাদেশে নাই, সেগুলোর উপর বেস করে আমি বলবো যে যদিও ISIS কিংবা আল কায়দার কথা বলা হচ্ছে, কিন্তু ISIS আর আল কায়দা কিংবা JMB এগুলির কি আসলে বাংলাদেশে কোনো অস্তিত্ব আছে? কারণ আমরা জানি যে CNN যে টেরোরিস্ট অ্যানালাইসিস মিস্টার পিটার বার্জেন এবং CIA-র যে কাউন্টার টেরোরিজম এক্সপার্ট সম্পূর্ণরূপে ডিনাই করেছেন যে বাংলাদেশের এই হত্যাকাণ্ড ISIS কিংবা আল কায়দা কিংবা ওই ধরনের কোনো সংগঠন করেনি। কারণ তারা যেখানেই কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, তার একটা ভিডিও ফুটেজ ছাড়েন এবং সেটা স্পষ্ট ভাবে আরবিতে, ইংলিশে এবং বিভিন্ন ওই দেশের ভাষা অনুযায়ী তারা সম্প্রচার করেন, তারা স্পষ্ট ভাবে প্রমাণ দেন। কিন্তু সাম্প্রতিক কালের যে একটা, মানে যে একটা ভিডিও ফুটেজ ছাড়া হয়েছে সন্ত্রাসীদের বলে, এটা অত্যন্ত সন্দেহজনক। কারণ এটা অনেক পরে, অনেকদিন পরে, এতদিন পরে, সাধারণত ওরা কোনো ইতিহাসে নেই এতদিন পরে যে সন্ত্রাসী আক্রমণের পরে তারা এই ধরনের ফুটেজ ছেড়েছে। বাংলাদেশের অভ্যন্তরে এইভাবে গণহত্যা, গুম এবং একের পর এক সরকারি তত্ত্বাবধানে যে সমস্ত হত্যাগুলি হচ্ছে, এগুলি নিরসন কবে হবে আমরা জানি না। তবে আশ্চর্য বিষয় যে পুলিশ কাউকে ধরে নিয়ে সন্দেহভাজন ব্যক্তিদেরও আমরা দেখছি যে তাদের লাশ পাওয়া যাচ্ছে। আর এই ধরনের পুলিশি হামলা বর্বরতা যে নিজেদের বিরোধী দলকে দমানোর জন্য আজকে যে উঠে পড়ে সরকারের লাগা, এতে আমার মনে হচ্ছে যে খাল কেটে কুমির আনারই সমান অবস্থা।
মানুষ হত্যা করে কখনো কোনো রাজনৈতিক ফায়দা আদায় করা যায় না, আর জঙ্গিবাদ কখনোই কোনো ভালো কাজ নয়। এতে কোনো ধর্মীয় নির্দেশনা নেই, সব ধর্মই শান্তির বার্তা দেয়। তাই যারা ধর্মকে ঢাল করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা কখনোই সমর্থনযোগ্য নয়, পৃথিবীর কেউ তা সমর্থন করবে না, করে না। হ্যাপি রহমান লেখক সাংবাদিক, সিডনি থেকে প্রকাশিত বাংলা কথার নির্বাহী সম্পাদক, তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বললেন,
1 জুলাই বাংলাদেশ গুলশানে অ্যাটাক হওয়ার পর থেকে মনটা খুব খারাপ আছে। আব্বা আম্মু, ছোট দুই বোন সহ অন্যান্য আত্মীয় স্বজন অনেকেই ঢাকায় বসবাস করছেন। আসলে আপনারা জানেন, দেশের বাইরে থাকলেও দেশ থেকে বিচ্ছিন্ন থাকা যায় না। পৃথিবীর সব প্রান্তেই বাংলাদেশের মানুষ আছে। আমার নিজস্ব উপলব্ধি থেকে আমি একটা কথা বলতে চাই, প্রবাসী বাংলাদেশিরা দেশ নিয়ে বেশি ভাবেন। স্বাভাবিকভাবে প্রত্যাশা এবং বাস্তবতার ব্যবধান যোজন যোজন ফারাক। আর ইদানিংকালে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদের জামাতে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। কিশোরগঞ্জ আমার হোম টাউন, নানার বাড়ি, দাদার বাড়ি ওখানে। এসব ভেবে মনটা অস্থির হয়ে আছে। আসলে সত্যি কথা কি যে ক্রমাগত ভাবে এভাবে একটার নিচে আরেকটা বর্বরীতি রোমহর্ষক ঘটনা ধামাচাপা পড়ার পরে নীতিগত ভাবে কিন্তু বিরতিহীন ভাবে এটা চলছে। জঙ্গি এবং সন্ত্রাসবাদ দমনে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে আমার বিশ্বাস। এটি চলমান এবং জাতীয় সংকট যা মহামারী আকার ধারণ করছে, এক্ষেত্রে সরকারের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর প্রজন্ম বিভ্রান্ত হচ্ছে বলে আমি বিশ্বাস করি। ইসলাম আরবি শব্দ যার অর্থ হচ্ছে আপনার শান্তি, জিহাদ আরবি শব্দ যার বাংলা অর্থ প্রচেষ্টা অব্যাহত রাখা। কোনো কিছুকে পরিবর্তন করে কাঙ্ক্ষিত কিছু প্রতিষ্ঠা করার নামই কিন্তু জিহাদ। জঙ্গিবাদ প্রচলিত বাংলায় যার অর্থ দাঁড়ায় সমাজ ধর্ম মানব কল্যাণে তোয়াক্কা না করে যা ইচ্ছা তাই করা হচ্ছে আপনার জঙ্গিবাদ অথবা জঙ্গি তৎপরতা। বাট বর্তমান যুব সমাজকে নানাভাবে প্ররোচিত করছে বিশেষ স্বার্থান্বেষী শাসক গোষ্ঠী। তারা সুকৌশলে জিহাদ এবং জঙ্গিবাদকে একই সমীকরণে দাঁড় করাচ্ছে, প্রজন্মকে বিভ্রান্ত করছে। প্রজন্ম শিক্ষা এবং মানবাধিকার বিষয়ে সচেতন হতে গিয়ে মুসলিমদের মাঝেও ধর্মহীনতার প্রবণতা ছড়িয়ে পড়ছে। আমার দ্বিধা হচ্ছে ওই জায়গাটায় যে আইএস আধো সংগঠন সাংগঠনিক কতটুকু মুসলিম অথবা ইসলাম সমর্থক। সত্যি বললে ইসলামকে দুর্বল করার জন্য কিন্তু এই আন্দোলন আমি মনে করি। তো SBS চ্যানেলের মাধ্যমে আমি তরুণ সমাজকে একটি মেসেজ দিতে চাই। ইসলামের ডেমোক্রেসির কথা বলা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে সাহাবীদের ডাকতেন, আলোচনা করতেন, কিন্তু ইসলামের কোথাও সন্ত্রাসী হামলার কথা কিন্তু বলা হয়নি। জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করতে বলা হয়নি। ইসলাম শান্তির ধর্ম।
বাংলাদেশের চলমান এই সকল হত্যাকাণ্ড ও জঙ্গি তৎপরতা বন্ধের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। সরকার, বিরোধী দল, সকলের সম্মিলিত প্রয়াস দরকার। জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে দেশের মানুষকেই, তা না হলে এই জঙ্গি নামক ক্যান্সার আক্রান্ত করবে পুরো দেশকে। সময় শেষ হয়ে যায়নি, এখনও অনেক সময় রয়েছে। সব ভেদাভেদ ভুলে দেশকে বাঁচাতে এগিয়ে আসতে হবে প্রতিটি দেশপ্রেমিক মানুষকে। শাখাওয়াত নয়ন লেখক কলামিস্ট, তার প্রতিক্রিয়া জানিয়ে বললেন,
বাংলাদেশের গুলশানে যেই জিম্মি হত্যাকাণ্ড ঘটেছে আমরা সবাই জানি যে এটা আমাদের বাংলাদেশের ইতিহাসে বা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম ঘটনা, যেখানে অনেক ইতালিয়ান এবং জাপানি নাগরিকদেরকে হত্যা করা হয়েছে। জাপানি নাগরিকরা এসেছিলেন, তারা এসেছিলেন ঢাকায় মেট্রো রেল স্থাপনের কাজে, এবং ইতালিয়ানরা আমাদের গার্মেন্টস সেক্টরে মার্চেন্ডাইজিং বিজনেস বা ইউরোপের বাজারে আমাদের গার্মেন্টস প্রোডাক্ট ঢোকার জন্য তারা আমাদেরকে সাহায্য করে থাকেন। সুতরাং এটা আমাদের জাতীয় জীবনে বা বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে একটা বড় রকমের আঘাত, এটা আমি অর্থনৈতিক দিক থেকে বললাম। দ্বিতীয় দিক হচ্ছে আমাদের সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিষয়। আপনারা জানেন যে বাংলাদেশে একের পর এক হত্যাকাণ্ড শুরু হয়েছে। সেই 2013 সালের 5ই ফেব্রুয়ারি শাহবাগের গণজাগরণ মঞ্চের যে আন্দোলন, তার পরপরেই যে হত্যাকাণ্ড শুরু হয়েছিল ব্লগার রাজীব হায়দারকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, তারপর একের পর এক হত্যাকাণ্ড। আমরা জানি অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছে, আমরা জানি হুমায়ুন আজাদকে হত্যা করা হয়েছে, আমরা জানি এরপর আরো লেখক এবং কবিদেরকে হত্যা করা হয়েছে। এভাবে হত্যাকাণ্ড হতে হতে শিক্ষক, পুরোহিত, যাজক, এমনকি সাধারণ মানুষ এই হত্যাকাণ্ডের থেকে রেহাই পাচ্ছে না। আপনাদের নিশ্চয় মনে আছে একটি বিখ্যাত কবিতা, আমি সেই কবিতাটা একটু উল্লেখ করতে চাই। এই কবিতাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের হত্যাকাণ্ডের প্রতিবাদে লেখা হয়েছিল। আমি সেই কবিতা থেকে একটু উল্লেখ করছি। তারা যখন কমিউনিস্টদের ধরে নিয়ে যেতে এলো, আমি নীরব ছিলাম, কারণ আমি কমিউনিস্ট নই। তারা যখন শ্রমিক ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে গেল, আমি কথা বলিনি, কারণ আমি শ্রমিক নই। তারপর তারা ফিরে এলো ইহুদিদের ধরে নিয়ে যেতে, আমি চুপ করেছিলাম, কারণ আমি ইহুদি নই। এবার তারা ফিরে এলো ক্যাথলিকদের ধরে নিয়ে যেতে, আমি কোনো কথা বলিনি, কারণ আমি ক্যাথলিক নই। শেষবার তারা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে, কেউ আমার পক্ষে কথা বলল না, কারণ তখন আর কেউ বেঁচে ছিল না। আমার এই কবিতাটি উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে, যখন লেখক, কবি, ব্লগার, শিক্ষক, পুরোহিত, যাজক তাদেরকে হত্যা করা হয়েছে, আমরা সবসময় এভাবে ভেবেছিলাম, আমি তো লেখক নই, সুতরাং আমার কোনো সমস্যা নেই। যখন ব্লগারকে হত্যা করা হয়েছে, আমি ভেবেছিলাম, আমি তো ব্লগার নই, সুতরাং আমার কোনো সমস্যা নেই। যখন নাস্তিক বলে যাদেরকে হত্যা করা হয়েছিল, যদিও আমি বলবো তারা মুক্ত মনা প্রগতিশীল, তখনও অনেকে ভেবেছিলেন, আরে আমি তো নাস্তিক নই, সুতরাং আমার কোনো বিপদ নেই। যারা দেখেছিল পুরোহিতদেরকে হত্যা করা হচ্ছে সারা বাংলাদেশে একের পর এক, সবাই ভেবেছিল আমি তো হিন্দু পুরোহিত নই, সুতরাং আমার কোনো সমস্যা নেই। কিন্তু এখন গুলশানে একটি রেস্তোরাঁয় মানুষ খেতে গিয়েছিল, সেখানে হত্যা করা হলো। আপনি ভাবতে পারেন, ও আমি তো অত ধনী না, আমি ওই সব রেস্তোরাঁ যাই না, সুতরাং আমারও কোনো বিপদ নেই, আমি তো বিদেশি না, সুতরাং আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই তো ঈদের দিন, শোলাকিয়া বাংলাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত যেখানে হয়ে থাকে, সেইখানে বোমা হামলা হলো, গুলি করা হলো, সেখানে হত্যাকাণ্ড চালানো হলো। তার মানে কি, আমি তো এবার মুসলিম, আমি তো ঈদের নামাজ পড়তে যাই, আমি আর নিরাপদ নই। সুতরাং এখনই সময় জেগে উঠতে হবে আমাদের সকলের, আমাদের সিডনিতে যারা আছেন আমাদের বোধ হয় কিছু না কিছু করা উচিত, যে কোনো মূল্যে প্রতিবাদ করা উচিত, আমাদের সংহতি প্রকাশ করা উচিত। আমাদের ভুলে গেলে চলবে না, 2007 থেকে 2012 সাল পর্যন্ত পাকিস্তানের করাচিতে পাকিস্তানের বিভিন্ন শহরে একইভাবে হত্যাকাণ্ড হয়েছিল, তারপর একে একে তারা মসজিদে বোমা হামলা হয়েছে, ইন্টারন্যাশনাল হোটেল ম্যারিওটে বোমা হামলা হয়েছিল, এখন প্রায় প্রতিদিন কোনো না কোনো মসজিদে সেখানে বোমা হামলা হয়। সুতরাং বাংলাদেশ আস্তে আস্তে পাকিস্তানের দিকে, আফগানিস্তানের দিকে, কিংবা সিরিয়ায় যে জঙ্গিরা হুমকি দিচ্ছে সেদিকেই এগিয়ে যাচ্ছে। আমাদের বোধ হয় আর সময় নেই, আমাদের জেগে উঠতে হবে, আমরা যে যেখানে আছি যেভাবে পারি আমাদেরকে কথা বলতে হবে।
এমন জঙ্গি হামলার ঘটনা এর আগে কখনোই প্রত্যক্ষ করেনি বাংলাদেশ। দেশের মানুষ শঙ্কিত, অভিভাবকরা চিন্তিত তাদের উঠতি বয়সী সন্তানদের নিয়ে, সামাজিক অবক্ষয় গ্রাস করতে বসেছে তরুণ সমাজকে, এর কি কোনো প্রতিকার নেই? গুলি কিংবা ক্রসফায়ারই কি একমাত্র সমাধান? না, তা নয়। তরুণদের বোঝাতে হবে কোনটা ভালো কোনটা মন্দ। বাংলাদেশের তরুণরাই আগামী দিনের কাণ্ডারি, তাদের কথা ভুলে গেলে চলবে না। কাজী সুলতানা সিমি সাংবাদিক, লেখক, কলামিস্ট, তিনি তার প্রতিক্রিয়া জানিয়ে বললেন,
বাংলাদেশের ঘটনাগুলো নিয়ে আমি আসলে সবসময় খুব চিন্তিত এবং শঙ্কিত, বিশেষ করে রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনাগুলো। রিসেন্টলি বেশ কয়েকটা ঘটনাই ঘটে গেছে, তার মধ্যে মাত্র ঘটে যাওয়া ঘটনাটা ছিল এই যে জঙ্গি হামলা। তো জঙ্গি হামলাটার ব্যাপারে আমরা আসলে সবাই এতটাই মর্মাহত এবং শোকাহত যে এটা আসলে ভাষায় বলার মতো কোনো শব্দ নেই। তো যার কারণে আমরা আসলে ব্যাপারটা কিভাবে কোন ওয়েতে প্রতিক্রিয়াটা জানাবো সেটা ভাবতেও আসলে অনেক অনেক কষ্ট হয়। তো জঙ্গি হামলার ব্যাপারটা নিয়ে আমাদের বিশেষ করে আমার প্রতিক্রিয়াটা হচ্ছে যে এরকম হামলা হবে এটা আমরা কল্পনাও করিনি। বিশেষ করে কদিন আগে সরকার প্রধান যখন বললেন যে আমি সরকার প্রধান, আমার কাছে সব তথ্যই আছে, সে কথা বলার কিছুদিনের মধ্যেই যখন এরকম একটা ঘটনা ঘটে গেল, তখন আমার কাছে মনে হয় বাংলাদেশের সব ঘটনাই মনে হয় যেন বিতর্কিত, বিভ্রান্তমূলক বা কন্ট্রাডিকশন, যে এরকম একটা ঘটনা জানার বলার পরে বা কথা বলার পরে এরকম একটা ঘটনা ঘটে গেল, সেটা কি করে তাহলে দেশের পরিস্থিতিটা বা দেশের অবস্থাটা আমরা উপলব্ধি করব। তো এটা সত্যি কথা যে এরকম একটা ঘটনা আমরা কখনোই চিন্তা করিনি বা আশা করিনি, এবং ঘটনা ঘটে যাওয়ার পরেও আমরা আসলে খুবই মর্মাহত এবং শোকাহত। এই যে সামনে এই যে ঈদটা করে গেলাম, আমরা আসলে কিভাবে করবো, আসলে কি বর্জন করবো নাকি শোক করবো না নিরবতা পালন করবো সেটাও বুঝতে পারছি। তো বাংলাদেশে এই পরিস্থিতিটা নিয়ে আমরা সবাই আসলে কম বেশি খুবই উদ্বিগ্ন। কেউ কেউ হ্যাঁ জঙ্গিদের দোষ দিচ্ছেন, কেউ কেউ বলছেন যে তরুণ সমাজ বিপথে চলে গেছে, সে কারণে বাংলাদেশের বাবা মারা ছেলে মেয়েদের অতটা সময় দিচ্ছেন না, সে কারণে হয়তো ওরা ডিপ্রেস হয়ে বা সাইকোলজিক্যালি এফেক্ট হয়ে সেই জঙ্গিদের সাথে যোগ দিয়েছে। তো ঘটনা যাই ঘটুক না কেন, ঘটনাটা ঘটেছে এবং নৃশংস মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, যেটা আসলে আমাদের কারোরই কাম্য না। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের আসলে আত্মসমালোচনাটা করা উচিত যে কেন ঘটছে। ইন্ডিভিজুয়ালি যদি আমরা চিন্তা করি যে আমরা মানসিকভাবে নৈতিকতা এবং মূল্যবোধের অবক্ষয়ের কারণে কি বাংলাদেশে এই ঘটনাগুলি ঘটছে, আমরা আমাদের সাথে আমাদের যে পারিবারিক যে বন্ধনগুলা সেগুলি কতটুকু এখনো টিকে আছে, আমরা আমাদের ছেলে মেয়েদের কতটুকু সময় দিচ্ছি, যদি সত্যিকার অর্থে সময় দিতাম বা জানতাম তাদের মানসিকতাগুলো আমরা জানতে পারতাম যে হ্যাঁ এরা কিভাবে চিন্তা করছে বা কি করে চিন্তা এগুলা প্রসারিত হচ্ছে। তো সে কারণে আমার কাছে মনে হয় যে জঙ্গি মুসলমান কিংবা বাংলাদেশের তরুণ সমাজ কোনো ইন্ডিভিজুয়াল ঘটনা বা ব্যক্তি বিশেষের জন্য দায় না, সামগ্রিক পরিস্থিতিটাই আসলে বাংলাদেশে খুবই নাজুক অবস্থা চলে এসেছে। আমরা ভাবছি যে আমাদের নিজেদের নৈতিকতা এবং মূল্যবোধটা যদি একটু চিন্তা করি, আত্মসমালোচনা করি, তাহলে হয়তো আমরা দেশের জন্য সবাই ভালো কিছু করতে পারবো এবং এই জন্য ঘটনা যেন না ঘটে আমাদের প্রত্যেকেরই একটা সচেতন ও সজাগ থাকতে হবে।
বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান নিয়ে অনেকের অনেক মন্তব্য রয়েছে। এর উত্থান নিয়ে একদল অন্য দলকে দায়ী করছে, আর এই জঙ্গিবাদের নৃশংস হামলার প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষেরা। এর প্রতিকার চেয়ে সরকারের দিকে চেয়ে থাকলে হয়তো পূর্ণাঙ্গ সমাধান পাওয়া যাবে না। সামাজিকভাবে এর প্রতিকার করতে হবে, অহেতুক কারোর দিকে আঙ্গুল না তুলে আসল জায়গায় আঘাত করতে হবে, ভেঙে দিতে হবে জঙ্গিবাদের কালো হাত। সিডনি থেকে প্রকাশিত বাংলা পত্রিকা মুক্তমঞ্চের চিফ এডিটর নোমান শামীম তার প্রতিক্রিয়া জানিয়ে বললেন,
আমাদের বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটলো আমাদের বিদেশি অতিথিদের উপরে এবং সোলাকিয়াইদের জামাতে যে জঙ্গি হামলাটা ঘটেছে বাংলাদেশে, বেসিক্যালি আমাদের যে জিনিসটা মনে হয়েছে যে বাংলাদেশে কিছু সংখ্যক মানুষ বা কিছু সংখ্যক শক্তি বাংলাদেশের ভিত্তিমূলে আঘাত করতে যাচ্ছে। আমরা এটাতে এই ঘটনাতে আমরা মর্মাহত হয়েছি, লজ্জিত হয়েছি বাঙালি হিসেবে, একজন মুসলমান হিসেবে। আমাদের এই কাজগুলো যারা করছেন বাংলাদেশে, যে আর্থ সামাজিক প্রেক্ষাপটে তারা এই ছেলেগুলাকে বিপদগামী করছেন, তার সূত্র নিহিত আছে আমাদের 1971 সালে স্বাধীনতা যুদ্ধে। যারা বাংলাদেশকে মেনে নেয়নি, যারা বাংলাদেশের অস্তিত্বকে মেনে নেয় না, তারা ক্রমাগত আঘাতে আমাদেরকে বিভক্ত করতে চাচ্ছে, আমাদেরকে দুর্বল করতে চাচ্ছে, আমাদেরকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। আমরা এটাই বলবো, ধর্মভিত্তিক রাজনীতি কখনো রাজনৈতিক সমাধান নয়। ধর্মভিত্তিক রাজনীতি রাজনীতির একটা সমস্যা, যখন বাঁধকে খুলে দেওয়া হয় পানির সাথে অনেক ধরনের জিনিস চলে আসে। আমরা বাঁধ খুলে দিয়েছি, এই যে জঙ্গিবাদ চলে এসছে তার সাথে তা মোকাবেলা আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবেই করতে হবে, জাতিগত ভাবেই করতে হবে। সমস্ত রাজনৈতিক দ্বিধাবিভক্ত পাশে রেখে আমাদেরকে একসাথে এই জঙ্গিবাদকে মোকাবেলা করতে হবে, সামাজিক ভাবে, ধর্মীয় ভাবে এবং আমাদের সমস্ত শক্তি দিয়ে ঐক্যবদ্ধ হবে। আর এই জঙ্গিবাদ নিপাত যাক, বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াক, তার অতিথি পরায়ণতার যে ট্র্যাডিশন আছে আমাদের সেটা নিয়ে যাতে আর কোনোদিন প্রশ্ন না উঠে, আমাদের বাচ্চারা যাতে বিপদগামী না হয় ধর্মের নামে, সেই শক্তি অর্জন করুক বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, এটাই কামনা করছি।
জঙ্গিবাদ কেন কিভাবে সৃষ্টি হলো তার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে না, যেমনি ক্যান্সার কেন হয় তার ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। তবে ক্যান্সারের একটি প্রতিকার রয়েছে, ক্যান্সারকে শরীর থেকে কেটে ফেলতে হয়, তেমনিভাবে জঙ্গিবাদ, জঙ্গিবাদের উৎস সমাজ থেকে তাড়িয়ে দিতে হবে। আর এই কাজটিকে করতে এগিয়ে আসতে হবে তরুণ সমাজকে। জঙ্গিবাদ যদি তরুণ সমাজকে তাদের দিকে টানতে পারে, তাহলে কেন পারব না তাদের ফিরাতে? অজয় দাশগুপ্ত লেখক কলামিস্ট, তিনি তার প্রতিক্রিয়া জানিয়ে বললেন,
আমরা যতই বলি না কেন আমরা মূলধারায় মিশছি বা আমাদের সাথে এই দেশের সাথে একটা গভীর নিবিড় ঐক্য হচ্ছে, এগুলো সব ঠিক রাখার পরও আমরা আমাদের স্বদেশ এবং জন্মভূমির টানে অস্থির থাকবো, এটি হচ্ছে প্রকৃতির নিয়ম। তো বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যেগুলো ঘটছে এটি আমি সত্যি এত বেদনার যে আমার দূর থেকে এখন মনে হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না এবং চিনতেও পারছি না এই সমাজটিকে, দেশটিকে চিনতে পারছি না, এই কথা আমি বলবো না। কারণ যে মাটির উপর দাঁড়িয়ে আমরা বড় হয়েছি, যে মাটিতে আমরা নিঃশ্বাস নিয়েছি, যে আলো হাওয়ায় এবং যে প্রকৃতি আমাদের বড় করে তুলেছে এবং এখানে পাঠিয়েছে, সেই প্রকৃতি কিন্তু একই আছে। যেগুলো বদলে গেছে, বিকৃত মানসিকতার যে সমস্ত কাহিনী এখন বেরিয়ে আসছে, তার সাথে তো আসলে এখন আর ধর্মের কোনো সংযোগ খুঁজে পাওয়া যাবে না এবং সেই চেষ্টা করাটা হচ্ছে বাতুলতা। খেয়াল করবেন যে একসময় মন্দির, মঠ, মসজিদ এগুলো থেকে যেতে যেতে এখন ঈদের জামাত পর্যন্ত এটা গড়িয়েছে, গুলশানের ঘটনার পরে আন্তর্জাতিকভাবে আমাদের যেটুকু ঔজ্জ্বল্য ছিল সেটুকু ম্লান হতে বসেছে, এর পরের ধাক্কায় আমাদের আরো ম্লান হতে হবে। আমার শুধু একটাই প্রশ্ন থাকে, যেমন ধরেন যে আমার কাছে যেটা সবচেয়ে বেদনার মনে হয়েছে যে এই পলাতক ছেলেগুলো আমরা যে সমাজে যে দেশে যে পরিবেশে বড় হয়েছি সেখানে এই পলাতক বলে কোনো শব্দ আসলে ছিল কি? আর আমাদের কেউ হারিয়ে গেলে আমরা দেখেছি যে প্রতিবেশীরাই উদ্বিগ্ন হয়ে যেতেন, পুরো পাড়া খবর হয়ে যেত। সেখানে মা বাবারা কেন নিয়ন্ত্রণ করতে পারছে না, সমাজের কোন স্তরে এই ছিদ্রটা হয়েছে এবং কোন ছিদ্র দিয়ে এই বৈরি বাতাস ঢুকেছে, যে তারা হয়তো ভয়ে বলতেও পারছে না, আবার যখন বলছে তখন অনেক দেরি হয়ে গেছে। এবং দেখবেন রাজনীতি এমন এক জায়গায় এগুলোকে নিয়ে এসে দাঁড় করিয়েছে, এখন আর কারো পক্ষে পিছু ফেরার পথও খোলা রাখেনি সেই দুষ্ট রাজনীতি। কেউ কেউ আন্তর্জাতিকতাকে দোষারোপ করেন, কেউ কেউ দেশের ভেতরে রাজনীতিকে দোষারোপ করেন, আমি আমাদের নিজেদেরকে দোষারোপ করার কথা বলবো। এই কারণে যে ধরেন আমাদের ছেলেরা কেন এই ব্রেইন ওয়াশের শিকার হচ্ছে এবং কেন আন্তর্জাতিক পরিস্থিতিকে নিজেদের সাথে গুলিয়ে এই কাজগুলোতে মত্ত হচ্ছে এবং আমাদের দেশকে, সমাজকে, আমাদের ইমেজকে, আমাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে করছে, এইটার জন্যে কিন্তু আমাদের সত্যিকার অর্থে বিদেশি হিসাবে কিছু দায় আছে। দায়টা এরকম, আমরা পূর্ণ গণতান্ত্রিক একটা দেশে বাস করি, আমরা এই দেশের সমস্ত সুযোগ সুবিধা এবং গণতন্ত্রের যে ক্রিম সেটা আমরা ভোগ করি, কিন্তু আমরা নিজেরা যেন অন্ধ হয়ে ওইটাকে বিবেচনা না করি এবং এই অন্ধত্ব ভেদ করে আমরা যদি আমাদের যে উদারতা সেটা দেশে ধীরে ধীরে, এখন কিন্তু সময় হয়েছে এটাকে কি বলবো যে এটাকে ওদের মধ্যে ছড়িয়ে দেবার। কারণ বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, এখন আজকে আমাদের যে তরুণরা এরা কিন্তু আমাদেরই সন্তান এবং এদের হাতেই আমাদের দেশ, এদের এই বিপদগামিতা আসলে কোন রাজনীতি ঠেকাতে পারবে না। এটা আমি আবার রিপিট করে বলছি, কোন রাজনীতির পক্ষে আর ঠেকাবার জায়গা নেই, কারণ রাজনীতি এত নোংরা হয়েছে এবং সরকার বিরোধী দল সবাই মিলে এই জায়গায় নিয়ে এসছে এটাকে, পরিস্থিতিটাকে, যে তাদের পক্ষে আর সামলানো সহজ হবে না। আপনি যদি আমাকে পেলে পুষে ফ্রাঙ্কেনস্টাইন বাড়ান, আমি আপনার গলা চিপব, আমি তো সহজ হব না। সুতরাং এই সহজ করা দায়িত্বটা সংস্কৃতির, যেখানে দুটো কাজ হয়েছে সংস্কৃতি কর্মী এবং নেতাদের ভেতর, তারা বিকৃত এবং বিকৃত, একটা হচ্ছে বিকৃত হয়ে যাওয়া সেই বদলে ফেলা, আর একটা হচ্ছে বিকৃত সোল্ড হয়ে যাওয়া। এটা হয়ে যাওয়াতে বাংলাদেশের সংস্কৃতি এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এক সময় সংস্কৃতি আমাদের সমাজকে নিয়ন্ত্রণ করতে বলে আমরা ভালো ছিলাম, খেলাঘর, উদিচি, কচিকাঁচার স্বর, মুকুলের মাহফিল, নানা ধরনের সংগঠন, গান বাজনা মিলে বাংলাদেশ একটা পরিপূর্ণ জীবন ভোগের সময় ছিল। আমি বলবো কি, যে বয়সে মানুষ দেশের জন্য, দয়িতার জন্য, তার ভালোবাসার জন্য প্রাণ উৎসর্গ করে, সেই বয়সে এরকম রক্তপাতের জন্য প্রাণ উৎসর্গ করা, এইটা কিন্তু সকলে মিলে ভেবে দেখার সময় এসেছে। আমি মনে করব রবীন্দ্রনাথের সেই কবিতার কথা, চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শির, সেইখানে যেন আমাদের বাঙালি আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, সে বৃহৎ বসুধা পৃথিবীতে যেন সে আবার মাথা তুলে দাঁড়াতে পারে। জয় হোক বাংলাদেশের।
এতক্ষণ বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান এবং বিভিন্ন জঙ্গি হামলায় প্রবাসীরা শঙ্কিত, এ নিয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন শুনলেন।